বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 11 মে, 28 বৈশাখ এবং ফার্সি 21 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাসের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়ে সরকার ও বিরোধী দলের পাল্টাপাল্টি বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা স্বাস্থ্য কথা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নয়া ইসলামী সভ্যতা গড়তে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও ইসলামী পরিচিতি গড়ে তোলার আহ্বান জানালেন ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইহুদিবাদ ইসরায়েল, তীব্র নিন্দা জানাল ইরান। বাংলাদেশ চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করল সরকার। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে 4,62,150 টাকা। এবং এবার ভারতের তাজমহলকে নিজেদের বলে দাবি করল জয়পুরের সাবেক রাজ পরিবার, পারিবারিক প্রাসাদের উপর নির্মিত বলে দাবি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই বলেছেন শিক্ষকতা অনেক বড় কাজ। তারা যে শিক্ষা দেন তা কেবল সাধারণ শিক্ষা নয়, তারা শিক্ষার ভিত গড়ে দেন। তিনি আজ তেহরানে একদল শিক্ষকের সঙ্গে বৈঠকে একথা বলেন। সর্বোচ্চ নেতা আরও বলেন, নয়া ইসলামী সভ্যতা গড়তে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও ইসলামী পরিচিতি গড়ে তুলতে হবে। এটা জ্ঞান শিক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ। আয়াতুল্লাহ ইলুজমা খামেনেই বলেন, আমাদেরকে এমন কাজ করতে হবে যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠে এবং দেশের নানা অর্জন ও সাফল্যের সঙ্গে পরিচিত হতে পারে। আপনারা যার যার স্কুলের ছেলেমেয়েদেরকে জরিপ চালিয়ে দেখুন কত শতাংশ ইরানের রুইন রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কাজেমি আশতিয়ানকে চেনে আর কত শতাংশ রোনালদোকে চেনে। স্কুল কলেজের শিক্ষকদের সঙ্গে বৈঠকে সর্বোচ্চ নেতা বলেন, দৃঢ়তা ও প্রতিরোধের মনোভাবের মধ্যেই রয়েছে দেশের সমস্যার সমাধান। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার একজন নারী সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী সেনারা আজ জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় এবং ওই হামলার খবর সংগ্রহ করার সময় সাংবাদিক শিরিন আবু আকলেকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে। ইহুদিবাদী সেনাদের গুলিতে আল কুদস পত্রিকার আরেক সাংবাদিক আহত হন, হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। এদিকে ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদুরি জাখরুমি বলেছেন, মানুষ হত্যায় কোনো কিছুর ধার ধারে না ইহুদিবাদী ইসরায়েল। তিনি আজ আল জাজিরার সাংবাদিক হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন। ইরান সরকারের মুখপাত্র এ বিষয়ে আরও বলেছেন, ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার মাধ্যমে ইসরায়েল গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরায়েল প্রমাণ করেছে তারা নারী শিশু ও সাংবাদিক সহ বেসামরিক মানুষ হত্যায় অভ্যস্ত হয়ে পড়েছে। এদিকে ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বিশ্ব কার্যক্রম। এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরআইবির বিশ্ব কার্যক্রম সাংবাদিক শিরিন আবু আকলে হত্যার ঘটনায় স্বাধীন চেতা সাংবাদিকদের প্রতি সংহতি প্রকাশ করছে এবং সমবেদনা জানাচ্ছে। বিবৃতিতে বিশ্বের স্বাধীন চেতা ও ন্যায়কামী সাংবাদিকদের প্রশংসা করে বলা হয়, এসব সাংবাদিক বিশ্ববাসীর সামনে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞ সম্পর্কে সত্য ও সুস্পষ্ট তথ্য তুলে ধরছে। তারা দখলদার শাসকদের অন্যায় তৎপরতার প্রতি উদাসীন নন। আইআরআইবির বিশ্ব কার্যক্রমের বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরায়েল শুধু সাংবাদিকদেরকে হত্যা করছে না, বরং তারা ডাক্তার ও নার্স সহ অন্যদেরকে হত্যা করে চলেছে, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির পুরোপুরি লঙ্ঘন। এরই ধারাবাহিকতায় এবার সাংবাদিক শিরিন আবু আকলেকে সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনের সময় গুলি করে হত্যা করা হয়েছে। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিশ্ব কার্যক্রমের সাংবাদিকেরাও দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞ ও সত্য তুলে ধরতে গিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাকিনি বা আইআরজিসি আজ কামান ও ড্রোনের সাহায্যে ইরাকের কুর্দিস্তানের ইরবিলে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। আইআরজিসির সাইয়েদুস সোহাদা হামজা আলাইহিসালাম ঘাঁটি এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি বিশ্ব সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইরান ভূখণ্ডে নিরাপত্তাহীনতা সৃষ্টির জন্য সন্ত্রাসীদের পাঠিয়েছে। গোয়েন্দা বাহিনী ইরানের বনে এলাকা থেকে 5 সন্ত্রাসীকে আটক করেছে। জিজ্ঞাসাবাদে তারা সন্ত্রাসী হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে। তারাই জানিয়েছে উত্তর ইরাকে তাদের ঘাঁটি রয়েছে এবং সেখান থেকেই তারা পরিচালিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, আটক সন্ত্রাসীদের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং হামলায় এসব ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এর আগে 13 মার্চ ইরাকের ইরবিলে দখলদার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দুটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের আইআরজিসি। এর ফলে দুটি ঘাঁটি ধ্বংস হওয়ার পাশাপাশি কয়েকজন গুপ্তচর হতাহত হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ থেকে হজ গমনে ইচ্ছুক ব্যক্তিদের জন্য চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে 4,62,150 টাকা, আর বেসরকারি ব্যবস্থাপনায় এই খরচ পড়বে 4,56,530 টাকা। এ ঘোষণা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য প্রতিজন হজ যাত্রীর খরচ 1,00,000 টাকার বেশি বৃদ্ধি পেয়েছে। আজ হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সভায় সরকারিভাবে 2টি এবং বেসরকারিভাবে হজে যাওয়ার জন্য 1টি প্যাকেজ চূড়ান্ত করা হয়। ধর্ম প্রতিমন্ত্রী জানান, সরকারিভাবে হজে যেতে প্রথম প্যাকেজে খরচ হবে 5,27,340 টাকা, আর দ্বিতীয় প্যাকেজে খরচ ধরা হয়েছে 4,62,150 টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য জন প্রতি খরচ ধরা হয়েছে 4,56,530 টাকা। এর আগে 2020 সালের 24 ফেব্রুয়ারি সে বছরের জন্য হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছিল। সেই হিসাবে 2020 সালের তুলনায় এবারে হজ যাত্রার খরচ বাড়ছে 1,00,000 টাকারও বেশি। তবে করোনা ভাইরাস মহামারীর কারণে 2020 ও 2021 সালে বাংলাদেশ থেকে কেউই পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে পারেননি। উল্লেখ্য, সৌদি আরবের বেঁধে দেওয়া কোটা অনুযায়ী বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 4,000 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 53,585 জন এবার হজে যেতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে এবার 9 জুলাই হজ পালন হবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, হজ এজেন্সিগুলো সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ এক ও প্যাকেজ দুয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি ব্যবস্থাপনায় একাধিক প্যাকেজ ঘোষণা করতে পারবে। অন্তত দুটি শর্ত বিশেষভাবে পালন করতে হবে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারে হজযাত্রীদের বয়স 65 বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে হবে। আর সৌদির উদ্দেশ্যে রওনা হওয়ার 72 ঘন্টার মধ্যে পিটিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সিঙ্গাপুর সরকার ভারতে নির্মিত একটি ইসলাম বিদ্বেষী সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করেছে। দেশটি জানিয়েছে, দ্য কাশ্মীর ফাইলস নামক এই ছবির কাহিনী ও দৃশ্য সিঙ্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতিকে আঘাত করছে এবং দেশটিতে অশান্তি তৈরি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সে কারণে একে নিষিদ্ধ ঘোষণা করা হল। 55 লাখ জনসংখ্যা অধ্যুষিত সিঙ্গাপুরে মূলত চীনা, মালয় এবং ভারতীয় বংশোদ্ভূতদের বসবাস। এদের একটা বড় অংশ মুসলমান। সিঙ্গাপুর সরকার এক বিবৃতিতে বলেছে, দ্য কাশ্মীর ফাইলস নামের সিনেমায় মুসলমানদের বিরুদ্ধে একতরফা ও উস্কানিমূলক প্রচার চালানো হয়েছে, যা সিঙ্গাপুরে বসবাসরত নাগরিকদের মধ্যে বিদ্বেষ ও সহিংসতা উস্কে দিতে পারে। সিঙ্গাপুরের চলচ্চিত্র নিয়ন্ত্রক সংস্থা দ্য ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি, দেশটির সংস্কৃতি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, কাহিনী ও দৃশ্যের কারণে চলচ্চিত্রটি মুসলিম এবং হিন্দু ধর্মের মধ্যে বৈরিতা সৃষ্টি করতে পারে। দুই পক্ষের মধ্যে বিদ্বেষ বাড়ার ফলে সিঙ্গাপুরের সামাজিক সম্প্রীতি নষ্ট হতে পারে। ভারতের বিশ্বখ্যাত স্মৃতিসৌধ তাজমহলকে এবার নিজেদের বলে দাবি করেছে জয়পুরের সাবেক রাজ পরিবার। ওই পরিবারের সদস্য ও বিজেপি এমপি দিয়া কুমারী বলেছেন, তাজমহল তাদের সম্পত্তি, যা তাদের পারিবারিক প্রাসাদের সম্পত্তির উপর নির্মিত বলে তার দাবি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিশ্বখ্যাত আগ্রার ঐতিহাসিক স্মৃতিসৌধ তাজমহলকে এবার জয়পুরের সাবেক রাজপরিবার নিজেদের বলে দাবি করেছে। আজ বুধবার হিন্দি গণমাধ্যম আজতক সূত্র প্রকাশ, জয়পুরের সাবেক রাজপরিবারের সদস্য ও বিজেপি এমপি দিয়া কুমারী বলেছেন, তাজমহল আমাদের সম্পত্তি, যা আমাদের পারিবারিক প্রাসাদের উপর নির্মিত। দিয়া কুমারী দাবি করেছেন, তার কাছে নথি রয়েছে যা দেখায় যে তাজমহল আগে জয়পুরের সাবেক রাজপরিবারের একটি প্রাসাদ ছিল যা শাহজাহান দখল করেছিলেন। দিয়া কুমারী বলেছেন, শাহজাহান যখন জয়পুর পরিবারের এই প্রাসাদ ও জমি নিয়েছিলেন তখন মুঘল সরকার ছিল, তাই তাকে প্রতিরোধ করা যায়নি। তিনি বলেন, আজও সরকার কোনো জমি অধিগ্রহণ করলে তার বিনিময়ে ক্ষতিপূরণ দেয়, কিন্তু এর বিনিময়ে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলে শুনেছি। সে সময় এমন কোনো আইন ছিল না যে কেউ তার বিরুদ্ধে আপিল করতে পারবে বা তার বিরুদ্ধে কিছু করতে পারবে। এখন কেউ ওই বিষয়ে আওয়াজ তুলে আদালতে পিটিশন দাখিল করলে ভালো হয়। দিয়া কুমারী বলেন, বন্ধ কক্ষ খুলে তাজমহল আগে কি ছিল তা খুঁজে বের করতে হবে। তিনি বলেন, আমি বলবো না যে তাজমহল ভেঙে ফেলতে হবে, তবে এর ঘরগুলো খুলে দিতে হবে। তিনি বলেন, তাজমহলের কিছু কক্ষ বন্ধ রয়েছে, কিছু অংশ সেখানে দীর্ঘদিন সিলগালা করে রাখা হয়েছে। এ বিষয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং এটি খোলা উচিত, যাতে জানা যায় সেখানে কি ছিল কি ছিল না। এই সমস্ত তথ্য তখনই স্থিতিশীল হবে যখন একবার সঠিক তদন্ত হবে এবং যখন আদালত নির্দেশ দেবে যে তাজমহল আগে কি ছিল তা জানা উচিত। অন্যদিকে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করে অযোধ্যা জেলার বিজেপি মিডিয়া ইনচার্জ রজনীশ সিং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এর মাধ্যমে তত্ত্বাবধানে তাজমহলের আসল ইতিহাস অনুসন্ধানের দাবি জানিয়েছেন। আদালত সেই মামলার শুনানির আবেদন গ্রহণ করেছে। রজনীশের আইনজীবী রুদ্র বিক্রম সিং বুধবার বলেন, হিন্দু সন্তেরা মনে করেন তেজো মহালয় নামে একটি শিব মন্দিরের উপর ওই সৌধ গড়া হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। সিরিয়ার সরকার বলেছে, অধিকৃত গোলান মালভূমির কাছে কোনেত্রা শহরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। গত 15 দিনের মধ্যে নিয়ে ইসরায়েল সিরিয়ার উপর দ্বিতীয়বারের মতো হামলা চালালো। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আজ কোনেত্রা সাগরের হাদের এলাকার কয়েকটি জায়গায় ইসরায়েল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সেখানে কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আবারও নবায়ন করেছেন। তার এই পদক্ষেপের কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আবারও নবায়ন করেছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, ইয়েমেনের সাবেক সরকারের কোনো সদস্য ও আরও অন্যান্য ব্যক্তির নীতি ও আচরণ ইয়েমেনের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হওয়ায় এবং সেই সাথে আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হওয়ায় জরুরি অবস্থা বহাল রাখা হয়েছে। বাস্তবতা হচ্ছে, ইয়েমেনে গণ আন্দোলন শুরুর পর আলী আবদুল্লাহ সালের সরকারের পতন এবং হুথি আনসারুল্লাহর নেতৃত্বে ন্যাশনাল সালভেশন সরকার গঠনের পর মার্কিন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল। আলী আবদুল্লাহ সালের শাসনামলে ইয়েমেন উপকূলে বিস্ফোরণ এবং এই ঘটনায় সানা ও ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনা তৈরি হয় এবং আমেরিকা ইয়েমেন ইস্যুতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে। এরপর উত্তর আফ্রিকা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের স্বৈর সরকারগুলোর বিরুদ্ধে গণজাগরণ শুরু হলে সালেহ সরকারেরও পতন ঘটলে ওয়াশিংটন সানা সম্পর্ক আরও জটিল আকার ধারণ করে এবং এ অবস্থা এখনও অব্যাহত রয়েছে। ইয়েমেনের গণ আন্দোলনে আলী আবদুল্লাহ সালের 30 বছরের শাসনের অবসান ঘটলেও পরবর্তীতে আমেরিকার পছন্দের সরকার গঠিত না হওয়ায় শুরু থেকেই তারা হুথি আনসারুল্লাহ সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের বিরোধিতা করে আসছে। এরপর জনপ্রিয় হুথি সরকারকে দুর্বল করার বা পতন ঘটানোর জন্য আমেরিকা উগ্র আল কায়দা সন্ত্রাসী গ্রুপকে লেলিয়ে দেয়। অন্যদিকে সৌদি সরকারও ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সরকারের পতন ঘটানোর জন্য সর্বাত্মক সামরিক আগ্রাসন শুরু করে। মার্কিন সরকার তাদের কথাবার্তায় এমন ভাব দেখানোর চেষ্টা করে যে এই যুদ্ধে তাদের কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে রক্তক্ষয়ী এই যুদ্ধে আমেরিকা সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। প্রকৃতপক্ষে সৌদি আরব চায় ইয়েমেন দখল করে সমগ্র উপকূলীয় ওই অঞ্চলের উপর নিজের একক আধিপত্য প্রতিষ্ঠা করতে। এতে আমেরিকা ও সৌদি আরব উভয়ের স্বার্থ রয়েছে। এ কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইয়েমেনের ব্যাপারে আমেরিকার জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আবারও নবায়নের যে ঘোষণা দিয়েছেন তাতে অবাক হওয়ার কিছু নেই বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রীলঙ্কা সরকারের লোকেরা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে, এরা দেখবেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে। এ বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
শ্রীলঙ্কার রাজনৈতিক উত্তেজনা বাংলাদেশেও উত্তাপ বাড়াচ্ছে। বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী সরকারের নির্যাতন আর দুর্নীতির কারণে শ্রীলঙ্কার মতো পরিণতি হবে। আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, দুদেশের অবস্থা এক নয়, তাই এখানে তেমন গণ আন্দোলন হবে না যে সরকারকে পালিয়ে যেতে হবে। এর আগে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শ্রীলঙ্কা সরকারের লোকেরা সবাই নদীতে ঝাঁপিয়ে পড়েছে, এরা দেখবেন বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।
শ্রীলঙ্কাতে নদীতে ঝাঁপিয়ে পড়েছে না সব, দেখেন এরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়বে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কিছু কিছু রাজনৈতিক দল আত্মতুষ্টিতে ভুগছে, কিন্তু বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। আজ বুধবার রাজধানীর মহাকালীতে সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ্য করে বলেন,
আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ, এইসব ব্যর্থরা তাদের পদত্যাগ করা এবং এদের বঙ্গোপসাগরে করে ঝাঁপ দেওয়া দরকার। বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। বিএনপি অতীত নিজেদের ব্যর্থতা আড়াল করতে নানান ইস্যুতে আশ্রয় খুঁজছে, কখনো আরো বসন্ত স্বপ্ন দেখছে।
ওবায়দুল কাদের আরো বলেন, তারা হেফাজতের উপরে ভর করেছে, কোটারি বিরোধী আন্দোলনে, নিরাপদ সড়কে, এসব আন্দোলনেও স্বপ্ন দেখেছিল। এমনকি ভারতের সরকার পরিবর্তনের পর তো ফুল আর বৃষ্টি নিয়ে বন্ধের দিনে দূতাবাসের দরজায় গিয়ে অপেক্ষায় ছিল কখন ক্ষমতায় যাওয়ার বার্তা আসে। এসব ক্ষমতাহীন, মেরুদণ্ডহীন একটি ব্যর্থ রাজনৈতিক দলের সাময়িক আত্মতুষ্টিতে ভোগা ছাড়া আর কিছু নেই। অনুরূপ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে কোস্টগার্ডের জন্য নির্মিত জলযান হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি কখনোই শ্রীলঙ্কার মতো হবে না, দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। এ সময় বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি স্বপ্ন দেখছে আবারও ক্ষমতায় গিয়ে 2001 সালের মতো দেশকে পিছিয়ে দেবে, কিন্তু দেশের জনগণ সেটা চায় না। বিএনপি যতই ডাক দিক, জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। নাক কান গলার বিভিন্ন সমস্যা ও প্রতিকার নিয়ে আজ চতুর্থ পর্বের আলোচনা হবে। আপনারা জানেন, নাক কান গলার সমস্যায় ভোগা মানুষের সংখ্যা একেবারে কম নয়। বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডার কারণে সমস্যা সৃষ্টি হতে দেখা যায়, কিন্তু ঠান্ডা জনিত সমস্যা ছাড়াও নাক কান গলার আরও অনেক জটিল অসুখ হতে পারে। আর তাই নাক কান গলার নানা রকমের সমস্যা ও চিকিৎসা নিয়ে আমরা কয়েকটি পর্বে আলোচনা করেছি। আজও এ বিষয়ে স্বাস্থ্য কথার আসরে আলোচনা হবে, এবং আমাদের সঙ্গে এ আলোচনায় অতিথি হিসেবে আছেন ENT স্পেশালিস্ট ডাক্তার এম মইনুল হাফিজ। জনাব ডাক্তার এম মইনুল হাফিজ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
ডাক্তার এম মইনুল হাফিজ, আগের পর্বগুলোতে মোটামুটি ভাবে গলা ও নাক নিয়ে আলোচনা করা হয়েছে, আজ যদি আপনি কানের সমস্যাগুলো একটু তুলে ধরেন।
কানের ব্যাপারটা হলো, সেখানেও একটা কনজেনিটাল বলবো, সেখানেও ছোটদের, বড়দের এবং আরো বয়স্কদের। ছোটদের যেমন কনজেনিটাল মানে জন্মগত ত্রুটি হিসাবে আমি বলবো যে কানে, এটা একটা কমন একটা ব্যাপার, খুবই কমন। এটা হলো কানের যে মানে কনজেনিটাল মানে জন্মগত ভাবে কানে শোনে না। এই কানে শোনে না জন্মগত ভাবে, এটা অনেক কারণ থাকতে পারে। যেমন প্রথম কথা হলো যে মাদের মানে একটা তো আছে যে অনেক কিছু আননোন থাকে, ইটোলজি বলি আমরা, কারণ আননোন জানা যায় না।
আচ্ছা, গর্ভাবস্থায় মায়ের পেটের মধ্যে বাচ্চাদের কানের সমস্যা কি হতে পারে, বিষয়টি নিয়ে যদি আলোচনা করেন।
একটা মাদার তার জার্মস মিউকাস হয়েছে প্রেগনেন্ট অবস্থায়, তার কিন্তু একটা বড় চান্স থাকে বাচ্চাটা কানে কম শোনার। একটা সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যে মিউকাস হইলেও হইতে পারে, জার্মস মিউকাস হইলে একটা অনেক বড় পার্সেন্টেজ। ইভেন আমাদেরকে বলা হয় যে এখন অ্যামনিওটিক ফ্লুইড মানে পেটের ভিতরে অ্যানালাইসিস করে ওইখান থেকে ফ্লুইড কালেকশন করে ও বাচ্চার ওই জার্মসে কি আছে কিনা, তখন আমাদের অনেক সময় প্রেগনেন্সি টার্মিনেট করে দেওয়া হয় যে মানে যেন ওটা না হয়, কারণ ওকে নিয়ে আসতে একটা সমস্যা। এরকমও মানে আজকাল অ্যাডভান্স কান্ট্রিতে হচ্ছে। আরেকটা জিনিস হলো যে কানে যে কনজেন্টাল কারণ হলো মাদার সাইড কিছু প্রবলেম থাকে, কিছু ড্রাগ যদি হয় মাদার যদি ড্রাগ নেয় তাদের বাচ্চাদের কিছু সমস্যা হতে পারে। তারপর যে বাচ্চাদের মানে এটা হলো জন্ম মা বা মার কারণে বা এনভায়রনমেন্টাল কারণে বাচ্চার যেটা ক্ষতি হতে পারে।
আপনারা নাক কান গলার নানাবিধ সমস্যা ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক এম মইনুল হাফিজের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
শ্রোতা বন্ধুরা, মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। আচ্ছা, গর্ভাবস্থায় বাচ্চার যে কানের ক্ষতি হয় সেটি কি ধরনের?
মানে ওইখানে বাচ্চাদের যে হিয়ারিং লসটা হয় সেটা কিন্তু দুই রকম। আসলে হিয়ারিং কানের যে শোনার ব্যাপারটা এটা কিন্তু দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কন্ডাকটিভ, যেটা আপনার কন্ডাকশনের প্রবলেম হয়, আরেকটা হলো সেন্সিটিভ, আরেকটা হলো নার্ভের সমস্যা। এই ক্ষেত্রে জন্মগত যেগুলো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যাটাই হয়, সেটা 99%। সেই ক্ষেত্রে যে আমাদের প্রবলেম হয়ে যায় যে ওই বাচ্চাগুলিকে আলটিমেটলি বাচ্চাগুলি কিন্তু যদি আমরা প্রপার চিকিৎসা বা প্রপার ডায়াগনোসিস না করতে পারি তাহলে কিন্তু সেই বাচ্চাগুলি একেবারে আমাদের দেশে লক্ষ লক্ষ বোবা বাচ্চা মানুষ আছে শুধু কিন্তু এই এই কারণে।
তার মানে জন্মগত ভাবে কানে শুনতে না পাওয়ার সংকটটা ব্যাপকভাবে আছে, তাই তো ডাক্তার এম মাইনুল হাফিজ?
ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে আছে বলে এখন দুনিয়াতে আমরা তো হিয়ারিং এইড, হিয়ারিং হেলথ নিয়ে আমি কাজ করি, তখন আমরা বাচ্চাদেরকে হিয়ারিং এইড দিই, ওইটা দিয়ে শোনে, তারপর বাচ্চাদেরকে স্পিচ থেরাপি দেওয়া হয়, রিহ্যাবিলিটেশন করা হয়, কিছুটা বিহেভিয়াল থেরাপি করা হয়, করে ওদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আয়, ওই ওই সমস্ত বাচ্চাদেরকে তখন ওই নর্মাল স্কুলিং করে বা এগুলি করে ওদেরকে কথা বলার চেষ্টা করা। আরেকটা যেটা আছে কক্লিয়ার ইমপ্ল্যান্ট বলে, যে কক্লিয়াটা যে জন্মগতভাবে হয়তো ওই দিন ওই স্ট্রাকচারটা হয়নি, কিন্তু আমাদের এখন দুনিয়াতে দেখা যায় যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট মানে একটা ইলেকট্রোড টাইপের জিনিস ওই কানের ভিতরে ইমপ্ল্যান্ট করে দিলে সেইটা মানে ইন অ্যাবসেন্স অফ নিউরাল সেলস অর নার্ভ ওইটাতে কন্ডাকশনটাকে কন্ডাক্ট করে নিয়ে যেতে পারে শব্দটাকে ব্রেনের মধ্যে, ওইটা দিয়ে ওই বাচ্চা কিন্তু শোনে তখন।
আচ্ছা, একটা কথা প্রায়ই শোনা যায়, কানের পর্দা ফেটে যাওয়া, তো এ বিষয়ে যদি আপনি বুঝিয়ে বলেন।
হ্যাঁ, পর্দাটা হলো আমাদের যে কোনো কারণেই এই এটা ইনফেকশন হইতে পারে, সেটা আপনার গলার ব্যথার কারণে অথবা ঠান্ডার কারণে, তো হয় না ঠান্ডা পরে তখন ব্যাকটেরিয়া গুলি ওই নাকের ব্যাকটেরিয়া বা গলার ব্যাকটেরিয়া গুলি ওগুলি কোলোনাইজেশন হয়ে তারপর কানের স্টেশন টিউব দিয়ে কানের মধ্যকর্ণ এবং নাকের মধ্যে একটা কমিউনিকেশন আছে এবং ওই সমস্ত জায়গা দিয়ে ব্যাকটেরিয়া তখন ওই কানের মধ্যে একটা ইনফেকশন হয়, এটাকে আমরা এএসও বলি, এটাকে বলে কানের যে প্রদাহ যেটাকে বলে, যে কানে এটা অ্যাকিউট একটা ইনফেকশন হয়ে যাবে। আজকে আমি দুজনে তিনটা বাচ্চা দেখলাম ওই কানের একই রোগ, এটা কমন, আমি হয়তো কয়েক লক্ষ লক্ষ রোগী দেখতে পাচ্ছি। এই কানের প্রদাহটা হলে তখন হয় কি বাচ্চাটা প্রচন্ড ব্যথা হয়, তখন করে কি ব্যথা হয় কানের মধ্যকানের মধ্যে পানি জমা হয় বা পুঁজ জমা হয়, তখন ওইটা ওই প্রেসারে পর্দাটা ফেটে যায়, তখন ফেটে কিন্তু নর্মাল কিন্তু এটা ওইটা কিন্তু হিল হয়ে যাবে যদি আমি প্রপার চিকিৎসা করতে পারি। আর প্রপার চিকিৎসা না করলে আমাদের দেশের গ্রামে যদি এই রোগটা হয় আলটিমেটলি কিন্তু এই রোগটা যে প্রপার চিকিৎসা হয় না তখন করে কি সে পানি ডুবাচ্ছে বসে করতেছে কেয়ারলেসলি, তখন এটা পার্মানেন্ট ছিদ্র হয়ে যায়, যেটা টেম্পোরারি ছিদ্র ছিল এটা পার্মানেন্ট ছিদ্র হয়ে যায়, আর এই পার্মানেন্ট ছিদ্র কারণে মধ্যকর্ণটা মানে যেটা মিডিয়ার বলি আমরা ওটা ইনফেক্টেড হয়ে যায়। এই পানি খাওয়াতে হয় কি, আর পর্দাটা হিল হয় না, এই পর্দা দিয়ে তখন পানি পড়া, গন্ধ হওয়া, কানের শ্রবণ শক্তি নষ্ট হওয়া, এটা চলতে থাকে। হ্যাঁ, এখন যেটা আমরা করি, আমি এটা অনেক অপারেশন করছি আমার এই গত 35 ইয়ার্সে, আমার মানে আমি 6-7 হাজার অপারেশন করছি, যে কানের পর্দা লাগিয়ে দেওয়া। এবং কানের মধ্যকর্ণের মধ্যে কিন্তু কিছু মানে জয়েন্ট আছে, তিনটা হাড্ডি আছে, ওই ওইটা কন্ডাকশন করে, ওইগুলিও আমরা রিপেয়ার করতে পারি এখন সেই আন্ডার মাইক্রোস্কোপ। উই আর ডুইং লট অফ সার্জারি, এইগুলি এখন সারা দুনিয়াতেই হচ্ছে। এটা হলো এই কানের যে ফুটো যে হয় এটার ইতিহাস, আর এটা এটা সম্বন্ধে আমি এটা বললাম।
ডাক্তার মইনুল হাফিজ নাকেন গলার বিভিন্ন সমস্যা নিয়ে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন। আবারও কথা হবে আগামী আসরে।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন। এখন রয়েছে পত্র পত্রিকার পাতা বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 11 মে বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় 4,56,000। প্রথম আলো, শ্রীলঙ্কায় দেখামাত্র গুলির নির্দেশ, কারফিউ থাকবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। দৈনিক মানব জমিন, নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কখনো দেশ পরিচালনায় আসেনি, শিক্ষামন্ত্রী দৈনিক ইত্তেফাক। ফ্ল্যাটে থেকে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, বলেছেন প্রধানমন্ত্রী দৈনিক যুগান্তর। দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন পুতিন, দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। লাগামহীন বাড়ছে ডলারের দাম, বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি, দৈনিক কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। প্রধানমন্ত্রী শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী মোদী একই বললেন হিমন্ত বিশ্ব শর্মা, ভিডিও ঘিরে চাঞ্চল্য, দৈনিক সংবাদ প্রতিদিন। কেন্দ্র পুনর্বিবেচনা না করা অবধি স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, দৈনিক আজকাল। মমতার পুরস্কার, ব্যথিত ব্রাত্য বলছেন বাঙালিদের একটা অংশই এমন করতে পারে, দৈনিক আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। হজ প্যাকেজ ঘোষণা, বেসরকারি ব্যবস্থাপনায় 4,56,000। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে, চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এবছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ 4,62,150 টাকা নির্ধারণ করা হয়েছে, আর বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার প্যাকেজ 4,56,530 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, উপরের প্যাকেজটি ছাড়া আরেকটি প্যাকেজে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে 5,27,340 টাকা খরচ হবে। এদিকে হাবের নেতা শাহাদাত হোসেন তসলিম জানিয়েছেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের চূড়ান্ত ঘোষণা আগামীকাল বৃহস্পতিবার দেওয়া হবে। চলতি বছর 10 লাখ হজযাত্রীকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, এজন্য মানতে হবে দুটি শর্ত।
দৈনিক যুগান্তরের শিরোনামের খবরে বলা হয়েছে, শিশু কিশোরদের খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঢাকা শহরে খেলাধুলার জায়গা কম, শহরের শিশুরা ফ্ল্যাটে আবদ্ধ হয়ে পড়ছে, ফ্ল্যাটে বাস করে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে, তাই তাদের বাবা মায়েদের উচিত এমন ব্যবস্থা করা যাতে তাদের ছেলেমেয়েরা হাত পা ছুঁড়ে খেলতে পারে। আজ বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুষ্ঠানের আয়োজন করে।
দৈনিক ইত্তেফাকের এক খবরে লেখা হয়েছে, শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক ও নির্বাচনের দল, নির্বাচন ছাড়া অন্য কোনো পদ্ধতিতে আমরা দেশ পরিচালনার দায়িত্বে আসিনি, আমাদের পক্ষে আসা সম্ভব নয়, কাজেই আমরা নির্বাচনমুখী সবসময়ে। বুধবার সকালে সাভারের আশুলিয়ায় দুদিনব্যাপী একটি কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমরা সবসময় নির্বাচনমুখী, আগামী নির্বাচন সবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর হবে, এটাই সবার প্রত্যাশা। বিএনপি গত নির্বাচনেও অংশ নিয়েছিল, তারা আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একই সঙ্গে তিন দিক থেকে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘমেয়াদী একটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তাদের দাবি, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া জয়লাভ করলেও চলমান এই সংঘাত সেখানে শেষ হবে না। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।
শ্রীলঙ্কায় দেখামাত্র গুলির নির্দেশ, কারফিউ থাকবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত। এটি দৈনিক মানবজমিনের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে বলা হয়েছে, শ্রীলঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী পুলিশ বাহিনীকে বিশেষ ক্ষমতা দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে কারফিউ এর সময় দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, যারা সরকারি সম্পত্তি বা কোনো ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করবে তাদেরকে গুলি করতে হবে। সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সরকার সমর্থকদের হামলা পাল্টা হামলায় এ পর্যন্ত দেশটিতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। মন্ত্রী এমপিদের বাড়িতে দেয়া হয়েছে আগুন, এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে। এর পরিপ্রেক্ষিতে জারি করা হয়েছে কারফিউ।
দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, বাংলা একাডেমির সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ব্যথিত, বলছেন একমাত্র বাঙালিদের একটা অংশই এমন করতে পারে, বলতে ইচ্ছে করছে, রেখেছ বাঙালি করে মানুষ করনি, অবাঙালিরা এমন করতেন না। বাংলা একাডেমির অন্যতম সদস্য শুভদ সরকারের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদত্ত এই পুরস্কার আসলে ম্যাগসেসের মতো। তার কথায়, এটি ত্রিবার্ষিক সম্মাননা যা পাবেন এমন একজন সাহিত্যিক যিনি সামগ্রিক সমাজকল্যাণে ও পরিবর্তনে ভূমিকা নিয়েছেন। ১১৩টি গ্রন্থের লেখক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সবার আগে উঠে এসেছে বিচারক মণ্ডলীর কাছে। এটা অনেকটা ম্যাগসেসের মতো, যারা সারা বছর কুৎসা করেন তারাই মিম বানাচ্ছেন, থ্রেড দিচ্ছেন।
কেন্দ্র পুনর্বিবেচনা না করা অবধি স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। এটি দৈনিক আজকালের একটি খবরের শিরোনাম। এতে লেখা হয়েছে, আপাতত স্থগিত রাষ্ট্রদ্রোহ আইন কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনে কোনো মামলা করা যাবে না, বুধবার জানালো সুপ্রিম কোর্ট। ১৬২ বছর পর স্থগিত হল রাষ্ট্রদ্রোহ আইন। শীর্ষ আদালত জানিয়েছে, রাষ্ট্রদ্রোহ আইনে যারা দীর্ঘদিন জেলে বন্দী আছেন তারা জামিনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে নির্দিষ্ট আদালতে। এমনকি রাষ্ট্রদ্রোহ আইনে মামলা রুজু থাকলেও কাউকে গ্রেপ্তার করতে পারবে না কেন্দ্র ও রাজ্য সরকার। গত সোমবারই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল এই আইন পুনর্বিবেচনা করা হবে।
দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে অমিত শাহর উপস্থিতিতেই একথা বলে বসলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যে ভিডিও নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির দাবি, মুখ ফসকে ভুলবশতে এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু কংগ্রেস বিষয়টি নিয়ে খোঁচা দিতে ছাড়ছেন না। তাদের দাবি, পরবর্তী প্রধানমন্ত্রী বিজেপি নিজে বেছে নিয়েছে। অসমের খানাপাড়ায় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অমিত শাহ। তার সামনেই তাকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন করে ফেলেন হিমন্ত বিশ্ব শর্মা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে মুখ্যমন্ত্রীর ভাষণ, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহ, আমাদের শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে আমার অভিনন্দন জানাই। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে কুটি নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন প্রান্তিক আয়োজনে, এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সুরা জারিয়াতের 37 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি, কাজেই আজ আমরা এই সুরার 38 থেকে 46 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সুরার 38 থেকে 40 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়াফি মূসা ইযা আরসালনাহু ইলা ফিরআউন বিসুলতানিম মুবীন فتولى بركنه وقال ساحر أو مجنون فأخذناه وجنوده فنبذناهم في اليم وهو مليم
আরামে মুসার বৃত্তান্তেও নিদর্শন ও শিক্ষা রেখেছি। যখন আমি তাকে সুস্পষ্ট প্রমাণ সহ ফেরাউনের নিকট প্রেরণ করেছিলাম, তখন ফেরাউন তার ক্ষমতা ও সেনাবাহিনীর অহংকারে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ ব্যক্তি হয় এক জাদুকর না হয় উন্মাদ, কাজেই আমি তাকে ও তার সেনাদলকে আমার ক্রোধের শিকার করি এবং ওদের সাগরে নিক্ষেপ করি। আর সে যে শত্রুতা ও একগুয়েমি করত তার কারণে সে ছিল তিরস্কার পাওয়ার যোগ্য।
গত আসরে আমরা লুত জাতির উপর আল্লাহ তালার আজাব সম্পর্কে আলোচনা করেছি। এরপর আজকের এই 3 আয়াতে অত্যাচারী শাসক ফেরাউন ও তার সেনাদলের পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, হযরত মূসা আলাইহিস সালাম নিজের জাতি বনী ইসরায়েলের কাছে না গিয়ে প্রথমে ফেরাউনের কাছে যান, কারণ ফেরাউন বনী ইসরায়েল জাতির উপর আধিপত্য প্রতিষ্ঠা করে তাদের উপর নির্যাতন চালাত এবং এই জাতির নারী ও পুরুষদের দাস দাসী করে রেখে দিয়েছিল। এ কারণে আল্লাহর নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েল জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্ত করার লক্ষ্যে প্রথম এই অত্যাচারী শাসকের কাছে যান। ফেরাউনের দরবারে তিনি বিভিন্ন মুজিজা ও সুস্পষ্ট দলিল উপস্থাপন করে নিজের নবুয়াতের প্রমাণ তুলে ধরেন, কিন্তু ফেরাউন ও তার পরিষদ বর্গ হযরত মূসার কথা মেনে নিতে রাজি হল না। এই অপরাধে অবশেষে ফেরাউন ও তার সেনাদলের উপর আল্লাহর শাস্তি নেমে এল এবং তাদের পালানোর কোনো পথ ছিল না। তাদের সকলে নীল নদের পানিতে ডুবে মরল এবং এর ফলে পরবর্তী যুগের মানুষের জন্য ফেরাউনের জীবনে রয়ে গেল শিক্ষা।
এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, 1, অত্যাচারী ও জালিমদের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দেয়া নবী রাসুলদের অন্যতম দায়িত্ব, 2, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকও আল্লাহর ইচ্ছার সামনে অসহায়, কাজেই আমাদের উচিত আল্লাহ তাআলার উপর নির্ভর করা এবং পৃথিবীর অন্য কোনো শক্তিকে ভয় না পাওয়া।
এবারে এই সুরার 41 ও 42 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم
আর নিদর্শন রয়েছে আদ জাতির ঘটনাতেও, যখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম অকল্যাণকর ও বিধ্বংসী বায়ু। এই বায়ু যা কিছুর উপর দিয়ে বয়ে গিয়েছিল তাকেই পৌঁছে যাওয়া হাড়ের মতো চূর্ণ বিচূর্ণ ধ্বংসস্তূপে পরিণত না করে ছাড়েনি। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন আদ জাতির কাছে প্রেরিত আল্লাহর নবী। আদ জাতি আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে বসবাস করত এবং শারীরিক গঠনের দিক দিয়ে তারা ছিল অনেক লম্বা ও সুঠাম দেহের অধিকারী। পাহাড়ের ভেতরে পাথর খোদাই করে বিশাল বিশাল ভবন ও প্রাসাদ নির্মাণ করতে তাদের জুড়ি ছিল না, কিন্তু তারা আল্লাহ নবীর আনুগত্য করার পরিবর্তে অত্যাচারী শাসকদের কথা মেনে চলত। বারবার তাদেরকে সতর্ক করা সত্ত্বেও তারা যখন সত্যের আহ্বান প্রত্যাখ্যান করে তখন আল্লাহ তাআলা তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রচণ্ড রকম ঝঞ্ঝা বায়ু এসে আদ জাতির বসতিতে আঘাত হানে এবং সুঠাম দেহের অধিকারী মানুষগুলোকে খড়কুটার মতো উড়িয়ে নিয়ে আবার ভূপৃষ্ঠে আছড়ে ফেলে।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, যে বায়ু আল্লাহর রহমত হিসেবে পরিচিত এবং মেঘমালা বয়ে এনে আমাদের জন্য বৃষ্টিপাত ঘটিয়ে ভূপৃষ্ঠে প্রাণের সঞ্চার করে, সেই বায়ু কখনো কখনো আল্লাহর ক্রোধের হাতিয়ারে পরিণত হয় এবং অপরাধীদের লণ্ডভণ্ড ও ধ্বংস করে দেয়। দুই, পানি ও বাতাস প্রাকৃতিক বস্তু হলেও এগুলো আল্লাহর নির্দেশ মেনে চলে এবং তাঁর ইচ্ছাই জালিমদেরকে গ্রাস করে নেয়।
এবারে সুরা জারিয়াতের 43 থেকে 46 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وفي ثمود إذ قيل لهم تمتعوا حتى حين فعتوا عن أمر ربهم فأخذتهم الصاعقة وهم ينظرون فما استطاعوا من قيام وما كانوا منتصرين وقوم نوح من قبل إنهم كانوا قوما فاسقين
আরো নিদর্শন রয়েছে সামুদ জাতির বৃত্তান্তেও। যখন তাদেরকে বলা হয়েছিল জীবনটাকে উপভোগ করে নাও একটি নির্দিষ্ট কাল পর্যন্ত, যা 3 দিনের বেশি ছিল না, তারা তাদের প্রতিপালকের আদেশ অমান্য করল, ফলে তাদের চোখের সামনে তাদের প্রতি বজ্রাঘাত হল। অতঃপর তাদের যেমন উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, তেমনি আত্মরক্ষা করার মতো অবস্থাও তাদের ছিল না। তাদের পূর্বে আমি ধ্বংস করেছি নূহের সম্প্রদায়কে, নিশ্চয়ই তারা ছিল সত্য ত্যাগী ও অবাধ্য সম্প্রদায়।
হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সামুদ জাতিকে হেদায়েত করার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু এই জাতির লোকজন নবীকে মুজিজা বা অলৌকিক ঘটনা দেখাতে বলল। তারা বলল, পারলে পাহাড় ভেদ করে একটি উট বের করে দেখাও। হযরত সালেহ তাদেরকে বললেন, আমি যদি এটা দেখাতে পারি এবং তারপরও যদি তোমরা ঈমান না আনো
তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। কিন্তু সামুত জাতির লোকজন ভাবতেই পারেনি এমন একটি অসম্ভব বিষয় বাস্তব হবে, তাই তারা তাদের দাবিতে অটল থাকল।
এ অবস্থায় আল্লাহর ইচ্ছায় পাহাড় ফেটে একটি বিশাল আকৃতির উট বেরিয়ে এলো, কিন্তু জাতির দুষ্ট মানুষগুলো আল্লাহর নবীকে স্বীকার করে নেয়ার পরিবর্তে উটটিকে হত্যা করতে উদ্যত হল। আল্লাহর পাঠানো উটটি হত্যা করার পরও আল্লাহ তাআলা তাদেরকে তওবা করার জন্য 3 দিন সময় দিলেন, কিন্তু ওই 3 দিনেও তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করায় এমন ভয়ানক বজ্রপাতে তারা ধ্বংস হয়ে গেল যে কারো কাছে সাহায্য চাওয়ার সময়টুকু পর্যন্ত পেল না।
এই 4 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, 1, মহান আল্লাহ গোনাহগার বান্দাদের তওবা করে অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে যাওয়ার সুযোগ দেন, কিন্তু তারা যদি ফিরে না যায় তাহলে দুনিয়া কিংবা আখিরাতে তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। 2, যেসব জাতি অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদেরকে সংশোধন না করে তারাই আবার পরবর্তী জাতগুলোর জন্য শিক্ষা হয়ে যায়। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
صل على محمد وآل محمد.
এবার সংক্ষিপ্ত সংবাদ। রাশিয়ার অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রোশেনকো বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার তার দেশের রণকৌশলের অংশ এবং প্রয়োজন হলে মস্কো তা ব্যবহার করবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। রাশিয়ার বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। চিঠিতে তিনি মস্কোর প্রতি সহমতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপাত্র হিসেবে পরিচিত দৈনিক ররং সিনমুন। পত্রিকাটিতে ওই চিঠির বিষয়বস্তুও প্রকাশ করা হয়েছে। নয়া ইসলামী সভ্যতা গড়তে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় ও ইসলামী পরিচিতি গড়ে তোলার আহ্বান জানালেন ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে আল জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইহুদবাদী ইসরায়েল, তীব্র নিন্দা জানাল ইরান। বাংলাদেশে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করল সরকার। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে 4,62,150 টাকা। এবং এবার ভারতের তাজমহলকে নিজেদের বলে দাবি করল জয়পুরের সাবেক রাজপরিবার, পারিবারিক প্রাসাদের উপর নির্মিত বলে দাবি। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো